বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 11 জানুয়ারি, 27 পৌষ এবং ফার্সি 21 দেই। রেডিওতে ইরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজ আর সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/partstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন হিজবুল্লাহর সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আতঙ্ক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে রাজনৈতিক বলয় ভেঙে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধ সহ সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, সংসদের বাজেট অধিবেশনে বলেছেন প্রেসিডেন্ট রাইসি। গুয়ান্তানামো বন্দি শিবির বন্ধের মাধ্যমে কলঙ্ক মুছে ফেলতে মার্কিন সরকারের প্রতি আবারও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান। 10 দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য কমানোর লক্ষ্যে 16 জানুয়ারি সারাদেশে মিছিল সমাবেশ করবে বিএনপি। এবং বিজেপি নেতা শুভেন্দুর হুমকির পরই তৃণমূল বিধায়ক ও সাবেক শ্রমমন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগের অভিযান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন সকল প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করা সত্ত্বেও ইরান অপরাজিত রয়েছে আর শত্রুরা ব্যর্থ হয়েছে। সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেন মাহসা আমিনীর মৃত্যুর অজুহাতে ইরানের বিভিন্ন শহরে সম্প্রতি যে নৈরাজ্য সংঘটিত হয়েছে ওই ঘটনায় শত্রুরা ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ পেয়েছে। তারা ওই সুযোগে যদ্দূর সম্ভব গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। মার্কিন নেতৃবৃন্দ সহ ইউরোপের কোনো দেশ এবং তাদের মিডিয়াগুলোর পাশাপাশি পশ্চিমা মদতপুষ্ট কিছু ফার্সি মিডিয়াও একটি দুঃখজনক ঘটনার অপব্যবহার করেছে। ইরানিদের অধিকারের প্রতি সমর্থনের স্লোগান দিয়ে তারা মূলত জাতীয় নিরাপত্তা বিধ্বংসী নৈরাজ্য সৃষ্টিকারীদের মদত দিয়েছে। অপরদিকে ইরানের শান্তিপ্রিয় লক্ষ লক্ষ জনতা নৈরাজ্যকারীদের বিরুদ্ধে এবং সরকার ব্যবস্থার পক্ষে রাজপথে নেমে স্লোগান দিয়েছে। প্রেসিডেন্ট রাইসি আরও বলেন ইরানের বিরুদ্ধে শত্রুরা অর্থনৈতিক রাজনৈতিক যুদ্ধ সহ তাদের সকল হাতিয়ার ব্যবহার করেও ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট রাইসি আজ আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বাজেটের খসড়া মজলিসের শুরায়ে ইসলামীর স্পিকারের কাছে জমা দেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে আরও দুটি গুপ্তচর চক্রের সন্ধান পেয়েছে এবং সেগুলোকে এর মধ্যে বানচাল করা হয়েছে। পাশাপাশি ওই গুপ্তচর চক্রের কয়েকজনকে আটক করা হয়। গতকাল ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত গুপ্তচর ও সন্ত্রাসী চক্রের 23 সদস্যকে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে দেশের ভেতর থেকে 13 জনকে আটক করা হয়। এসব ব্যক্তিকে তেহরান, ইস্পাহান, ইয়াজদ, পশ্চিম আজারবাইজান এবং গুলিস্তান প্রদেশ থেকে শনাক্ত করা হয়েছে। যে 13 জন গুপ্তচরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে, যা গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা হয়ে থাকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌবিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, পানামা প্রণালীতে উপস্থিতির প্রক্রিয়া চলছে। আজ সমুদ্র সংস্কৃতি উন্নয়নের পথ শীর্ষক প্রথম সম্মেলনে তিনি একথা বলেন। শাহরাম ইরানি আরও বলেছেন, সামুদ্রিক ক্ষেত্রে ইরানের সামনে অনেক বড় সুযোগ রয়েছে। ইরানের উন্নয়নে এটা বড় ভূমিকা রাখতে পারে। এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর উপর জোর দেন তিনি। ইরানি নৌবিভাগের কমান্ডার বলেন, ইরান এ পর্যন্ত দুটি প্রণালী ছাড়া বিশ্বের সব প্রণালীতেই উপস্থিত হয়েছে। এখন দুটি প্রণালীর একটি অর্থাৎ পানামা প্রণালীতে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। চলতি বছরই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান এই কমান্ডার। শাহরাম ইরানি বলেন, ইরানের নৌবাহিনী আমেরিকা মহাদেশের উপকূলগুলোর কাছাকাছি পৌঁছার মাধ্যমে নিজের শক্তি ও সক্ষমতা তুলে ধরছে। তিনি বলেন, আমরা প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরে নৌবহর নিয়ে গেছি। অবশ্য ওই পথে অস্ট্রেলিয়া ও ফ্রান্স আমাদের জন্য হুমকি তৈরি করেছিল। তারা নিজেদের তৈরি আইন লঙ্ঘন করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে আইন মেনে তাদেরকে জবাব দিয়েছি। গোয়ান্তানামো বন্দী শিবির বন্ধের মাধ্যমে কলঙ্কের দাগ মুছে ফেলার জন্য মার্কিন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আমেরিকা মহাদেশ বিষয়ক পরিচালক এরিকা গাবারা রুসাস বলেছেন, দেশের আইন লঙ্ঘন করে বহির্বিশ্বে গোয়ান্তানামো বন্দী শিবির স্থাপনের পর 21 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনও এই কলঙ্কজনক স্থাপনাটি বন্ধ করা হয়নি। এখনও সেখানে 35 জনকে আটকে রেখেছে আমেরিকা। তিনি আরো বলেন, যাদেরকে গোয়ান্তানামোতে আটকে রাখা হয়েছে তাদের বেশিরভাগই কোনোদিনই কোনো অপরাধে অভিযুক্ত হয়নি, কোনো আদালতে আজ পর্যন্ত তাদের বিচার হয়নি, বিনা বিচারে তাদেরকে আটক রাখা হয়েছে। এরিকা গাবারা রুসাস বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনার জন্য যে সামরিক কমিশন গঠন করা হয়েছিল সেগুলো ন্যায়ভিত্তিক ছিল না। আটক ব্যক্তিদেরকে নিরপেক্ষ কোনো আইনজীবী রাখতে দেয়া হয়নি এবং কোনো ধরনের নথি প্রাপ্তির সুযোগ পাননি আসামিরা। ইউক্রেন থেকে স্বাধীন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস অঞ্চলের সুলেদার শহরের উপর রাশিয়ার বেসরকারি সামরিক গোষ্ঠী ওয়াগনার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ওয়াগনার গ্রুপের মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন গতকাল সন্ধ্যায় এ দাবি করেন। তিনি বলেন, সুলেদার শহরের উপর ওয়াগনার গ্রুপের সেনারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও শহরের কেন্দ্রস্থলে এখনও যুদ্ধ চলছে এবং শহরের ভেতরে অজ্ঞাত সংখ্যক ইউক্রেনের সেনা আটকা পড়েছে। তিনি বলেন, আগামীকাল আমরা আটক ইউক্রেনের সেনাদের সংখ্যা প্রকাশ করব। প্রিগোজিন দাবি করেন, সুলেদার শহরের পতনে শুধুমাত্র ওয়াগনার গ্রুপের সেনারা অংশ নিয়েছে, অন্য কোনো ইউনিট অংশ নেয়নি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে 10 দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে 16 জানুয়ারি সারাদেশের সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ সংবাদদাতা,
10 দফা দাবি আদায় এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে 16 জানুয়ারি সারাদেশে সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান থেকে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন দলের শীর্ষ নেতারা। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে ছিল বিএনপির এই গণ অবস্থান কর্মসূচি। সেখানে বিএনপি নেতারা বলেন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই 10 দফা দাবি আদায় করা হবে। বিএনপি মহাসচিব বলেন দমনপীড়ন চালিয়ে বিএনপির আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন রাজধানী ছাড়াও আর 9টি বিভাগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বিএনপি আবার ক্ষমতায় এলে দেশ মেরামত নয় ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন বিএনপি আবার ক্ষমতায় এলে রাষ্ট্রকে মেরামত নয় তারা ধ্বংস করে ফেলবে, এই দেশের গণতন্ত্র বাঁচবে না, তারা ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার আদর্শ বাঁচবে না, তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের বস্ত্রহানি ঘটবে। ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও সাবেক শ্রমমন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরই এ অভিযান চালানো হল। বিস্তারিত রয়েছে আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন শ্রমমন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগ অভিযান চালিয়েছে। এছাড়া আয়কর কর্মকর্তারা শামশেরগঞ্জের গোবিন্দপুর এবং ধুলিয়ান পৌরসভার খড়বনায় দুটি বিড়ি কারখানায় অভিযান চালিয়েছেন। শামশেরগঞ্জের আনন্দ বিড়ি ফ্যাক্টরির মালিক অলিউল ইসলাম এবং ধুলিয়ানের বিজলি বিড়ি ফ্যাক্টরির মালিক লায়েক আলীর বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর এই অভিযান চালানো হল। বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী ওই তিনটি জায়গা ঘিরে ফেলে। 10:30 নাগাদ আয়কর দপ্তরের কর্মকর্তারা 6টি গাড়িতে চড়ে হাজির হন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সুতি থানার অরঙ্গবাদের বাড়িতে। সেই সময় জাকির হোসেন বাড়িতেই ছিলেন। ওই বাড়িতেই থাকেন জাকির হোসেনের স্ত্রী, পুত্র ও কন্যা। বাড়িতে ঢুকে আয়কর দপ্তরের কর্মকর্তারা বিধায়ক ও তার পরিবারের সদস্যদের প্রতিটি মোবাইল বাজেয়াপ্ত করেন। গত বিধানসভা নির্বাচনে জঙ্গিপুরের বিধায়ক হন জাকির হোসেন। এর আগে তিনি রাজ্যের শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র বলেছেন ইউক্রেন সংকট সংলাপের মাধ্যমে সমাধানে রাশিয়া প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে দিমিত্রি পেসকভ আজ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যের জবাব দিয়েছেন। মেভলুত চাভুস ওগ্লু বলেছেন মস্কো কিয়েভ আলোচনাকে সমর্থন জানাবে তুরস্ক। তারই পরিপ্রেক্ষিতে পেসকভ বলেছেন রাশিয়া সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে সর্বদা প্রস্তুত রয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিনও এই প্রস্তুতির কথা বহুবার উচ্চারণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। ক্রেমলিন প্রাসাদের মুখপাত্র আরও বলেন নিঃসন্দেহে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে লক্ষ্য অর্জনই আমাদের পছন্দনীয় বিকল্প। পেসকভ বলেন ইউক্রেনের আইন তাদের প্রেসিডেন্টকে রাশিয়ার সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগের পথে বাধা তৈরি করে রেখেছে। অপরদিকে পশ্চিমারাও কিয়েভকে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না, কাজেই কিয়েভ মস্কো আলোচনার সম্ভাবনা নেই বললেই চলে। আমেরিকা শিগগিরই ইউক্রেনের সেনাদেরকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন বা তা পরিচালনার প্রশিক্ষণ দিতে শুরু করবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য সম্প্রতি ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবার এই ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করল মার্কিন সরকার। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর রেদওয়ান কমান্ডোরা যদি রকেট ছোড়া শুরু করে তাহলে বাংকারে আশ্রয় নেওয়ার সময়ও আমরা পাব না। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
ইহুদিবাদী ইসরায়েলের সামরিক কর্মকর্তারা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মোকাবেলায় ইসরায়েলি সামরিক প্রস্তুতি ও পরিস্থিতিকে বেশ দুঃখজনক বা ট্র্যাজিক বলে মন্তব্য করেছে। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টে প্রকাশিত এ সম্পর্কিত এক প্রবন্ধে বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট বা ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এর রেদওয়ান নামের বিশেষ বাহিনী ইসরায়েলের প্রতি সবচেয়ে বড় হুমকি সৃষ্টি করেছে। একজন ইসরায়েলি মেজরের মন্তব্যে বলা হয়েছে, হিজবুল্লাহর সেনারা সিরিয়ায় অভিজ্ঞতা অর্জন করেছে, তারা বেশি স্বনির্ভর যোদ্ধা এবং তাদের গোলা বারুদের শক্তিও বেশি। এছাড়াও তারা পর্যবেক্ষণ টাওয়ার ও যুদ্ধের বিন্যাস বা রণকাঠামো তৈরিতেও বেশি দক্ষ। ইসরায়েলের ওই সেনা কর্মকর্তা আরো বলেছেন, হিজবুল্লাহর রেদওয়ান কমান্ডোরা যদি রকেট ছোড়া শুরু করে তাহলে বাংকার বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার সময়ও আমরা পাব না। গত কয়েক মাস ধরে লেবানন সীমান্তে হিজবুল্লাহ পর্যবেক্ষণ টাওয়ার সহ নানা সামরিক স্থাপনা গড়ে তুলেছে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেছেন। হিজবুল্লাহর গেরিলারা আবারও ইসরায়েলের উপর হামলা চালাতে পারে বলে ওই প্রবন্ধে আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। গত রোববার হিজবুল্লাহ সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে যে গেরিলারা অধিকৃত ফিলিস্তিন তথা ইসরায়েলি ঢুকে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িত হচ্ছে এবং সাফল্য অর্জন করছে। ইসরায়েল সিরিয়ায় মাঝে মধ্যেই হামলা চালিয়ে আসছে, কিন্তু লেবাননের হিজবুল্লাহ নীরবে নিখুঁত মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করে আসলেও ইসরায়েল এর জবাব দিতে পারছে না বলে ওই প্রবন্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এটা স্পষ্ট, ইহুদিবাদী ইসরায়েল যে হিজবুল্লাহর ব্যাপক সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি নিয়ে গভীর আতঙ্কে রয়েছে তা ফুটে উঠেছে জেরুজালেম পোস্টের ওই প্রবন্ধে। চলতি শতকের গোড়ার দিকে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে দুইবার বড় ধরনের যুদ্ধ শুরু করলেও ব্যাপক পরাজয়ের স্বাদ নিয়ে দুইবারই পিছু হটতে বাধ্য হয়েছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের পুলিশ বিভাগ সুযোগ সুবিধা সহ নানা ক্ষেত্রে সম্ভবত এখনই সবচেয়ে ভালো সময় উপভোগ করছে। তবে পুলিশ কতটা জনবান্ধব হতে পেরেছে তা নিয়ে প্রশ্ন আছে। এ নিয়ে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রায় সব দেশেই আইন শৃঙ্খলা রক্ষার তৃণমূলে সবচেয়ে মুখ্য দায়িত্বে থাকে পুলিশ বাহিনী। তাদের নানা সংকট, সমস্যা আর দাবি নিয়ে চলে পথ চলা, যা বাংলাদেশেও একসময় প্রকট ছিল, কিন্তু সাম্প্রতিককালে বেড়েছে বাহিনীটির বাজেটের আকার, নিশ্চিত করা হয়েছে অনেক সুযোগ সুবিধাও। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এখনই সবচেয়ে ভালো সময় উপভোগ করছে পুলিশ বিভাগ। এ বাহিনীর উন্নয়ন ও ক্ষমতায়ন হয়েছে, আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, বেতন কাঠামো ও অন্যান্য আর্থিক সুবিধা গত এক দশকে আমূল পরিবর্তন করা হয়েছে এই সরকারের তিন শাসনামলে। কিন্তু পুলিশে কতটা জনবান্ধব বা জনকল্যাণকর করা গেছে অথবা জনগণের পুলিশ ভীতি কতটা কমেছে, সেই প্রশ্ন আজও সতেজ। এবারের পুলিশ সপ্তাহেও আলোচনায় ছিল পুলিশের জনসম্পৃক্ততা ও জনকল্যাণকর বিষয়টি। এ বিষয়ে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান মনে করেন, পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে জনগণকে সেবা দেয়া।
সমস্ত আইনে কার কি ক্ষমতা, কি করতে পারেন, সবকিছু বলা আছে। সেখানে রাজনীতি যখন একটা নিয়ামক শক্তি হয়ে যায়, এখন ক্ষমতাসীন দল যদি ব্যবহার করতে চায় প্রশাসনকে, পুলিশকে, নির্বাচন যারা করবেন তাদেরকে, অথবা আর কোনো সংস্থাকে যখন ব্যবহার করতে চায় রাজনৈতিক দল, সেটা কিন্তু রাজনৈতিক দলকে ভেবে দেখতে হবে যে তারা এটা করে দেশ জাতি জনগণের কোনো উপকার করছেন কিনা।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান নাসিমা বেগম বলেন, পুলিশি মামলাগুলো সঠিক সময়ে গুরুত্ব না পাওয়ার কারণে বহু মানুষের দুর্ভোগ হয়। অনেক মানুষ মিথ্যা মামলার কারণে জীবনের সবচেয়ে মূল্যবান সময় কাটায় কারাগারে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
দায়িত্ব পালনকালে আমি যেটা দেখেছি যে কিছু কিছু যে অসততার জায়গা থেকে কিন্তু মানুষকে যে হয়রানি করে, কিছু কিছু দৃষ্টান্ত কিন্তু আছে।
তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও রাষ্ট্রদূত ডক্টর হাসান মাহমুদ খন্দকার মনে করেন, পুলিশ এখন অনেকটাই জনবান্ধব, নারী বান্ধব ও শিশু বান্ধব বাহিনী।
রক্ষকটা কে, একা কি পুলিশ নাকি সমাজে আরো রক্ষক আছেন? পুলিশের অবস্থাটা আমি একটা উপমা দিয়ে বলার চেষ্টা করি। আপনি একটা ফুটবল খেলার মাঠকে চিন্তা করেন, সেখানে এক পক্ষে আছে সন্ত্রাসী, অপরাধী, অপশক্তি, তার বিরুদ্ধে 11 জন খেলছে, গোলকিপারের পজিশনটা আমার মনে হয় পুলিশের।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমরা গত সপ্তাহ থেকে স্নায়ু রোগ বা নার্ভের রোগ নিয়ে আলোচনা শুরু করেছি, আর আমাদের সঙ্গে আছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম। তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তো আমরা আজকের আলোচনা শুরু করছি। জনাব ডাক্তার শাহ দিদার ইমাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক ডাক্তার শাহ দিদার ইমাম, গত সপ্তাহের আলোচনার শেষ দিকে আপনি স্নায়ু রোগের লক্ষণগুলো নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে সেটি করা সম্ভব হয়নি। তো আজকের আসরের শুরুতে যদি আপনি বলেন কেন স্নায়ু রোগ হয় বা স্নায়ু রোগের লক্ষণগুলো।
দুনিয়াতে অনেক রোগের আসলে যে কারণ জানা যায় না, বিশেষ করে স্নায়ু রোগ সম্পর্কে আমরা কিছু প্রকৃতি বুঝতে পারি। যেমন কারো ইনফেকশন হয়, ইনফেকশনে যেমন আপনার আমরা যদি অন্য সিস্টেমের সাথে তুলনা করি যে নিউমোনিয়া হচ্ছে ফুসফুসে প্রদাহ, ঠিক এমনই ভাবে একটা ইনফেকশন কিন্তু ব্রেনে হতে পারে। একটা ইনফেকশন কিন্তু ব্রেনের যে কভারটা আছে, আমরা এটাকে মেনিনজাইটিস বলি, একটা পর্দা আছে, সে পর্দাতে যদি ইনফেকশন হয়, প্রদাহ হয়, সেটাকে আমরা মেনিনজাইটিস বলছি। ব্রেনে যখন ইনফেকশন হচ্ছে তখন আমরা এনকেফালাইটিস বলতেছি। নির্দিষ্ট একটা নার্ভের যখন ইনফেকশন হচ্ছে তখন আমরা নিউরাইটিস বলতেছি, অথবা বলতেছি ইনফেকশন। কিছু কিছু ইনফেকশনে কিন্তু প্রায় রোগ হতে পারে। আরেকটা যদি আমরা উদাহরণ দিই, কিছু ইনফ্লামেটরি ডিজিজ আছে, প্রদাহজনিত ইনফ্লামেটরি ডিজিজ, সেগুলি আপনার ভাস্কুলাইটিস দিয়ে হতে পারে, কিছু অটো ইমিউন প্রসেসে হতে পারে, যেগুলি হয়তো সাধারণ মানুষের অতটা বোধগম্য হবে না, কিন্তু যেটা সহজ করে যদি বলি প্রদাহ হয়। নার্ভাস সিস্টেমের মস্তিষ্ক বলেন, আপনার মেরুরজ্জিতে বলেন, বা স্পেসিফিক নার্ভ তন্তুতে বলেন, নার্ভে বলেন, পেরিফেরাল নার্ভ, এগুলিতে কিন্তু প্রদাহ হতে পারে। তো প্রদাহ অন্য একটা হেডলাইন বা একটা এরিয়া যে রোগ প্রসেসে কিন্তু নার্ভাস সিস্টেম আক্রান্ত হতে পারে।
আপনি লক্ষণের মধ্যে ইনফেকশনের কারণে স্নায়ুরোগ হতে পারে বললেন, তাছাড়া নার্ভাস সিস্টেমে প্রদাহজনিত কারণে স্নায়ুরোগ হতে পারে, আর কি লক্ষণ থাকতে পারে? ডাক্তার শাহ দিদার ইমাম,
যার একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে মেটাবলিক কিছু কজ আছে। আমি উদাহরণ হিসেবে যদি বলি ডায়াবেটিস, সমগ্র বিশ্বে অ্যাকচুয়ালি এখন ডায়াবেটিস এমন একটা রোগ যেটা কিন্তু প্রবল ভাবে আক্রান্ত, ঘরে ঘরে বলা যায় ডায়াবেটিস। সুগারটা রক্তে গ্লুকোজের পরিমাণ কন্টিনিউসলি বৃদ্ধি পেতে থাকে, এই যে অতিরিক্ত সুগার বা গ্লুকোজ এটা কি করে সেলকে প্রত্যেকটা কোষকে ক্ষতিগ্রস্ত করে, এর মধ্যে নার্ভাস সিস্টেমের যে নিউরন নার্ভতন্ত্র এগুলো কত ক্ষতি করতে পারে, এটা ব্রেনে ক্ষতি করতে পারে, মেরুদের জুতে ক্ষতি করতে পারে এবং স্নায়ুতন্ত্রে বা নার্ভও কিছু ক্ষতি করতে পারে, অর্থাৎ নিউরোপ্যাথি করতে পারে, ব্রেনকে একটু করে দিতে পারে, এক সময় প্যাথোলজিক্যাল প্রসেসে এটা ব্রেনে রক্ত চলাচলকে বাধাগ্রস্ত করতে পারে, যেটা আমরা পাই স্ট্রোক হিসেবে।
শ্রোতা বন্ধুরা, স্নায়ুরোগ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শাহ দিদার ইমামের গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার শাহ দিদার ইমাম, আপনি বললেন ডায়াবেটিসের কারণে স্নায়ুরোগ হতে পারে, ব্রেনের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে, এবং আপনি বললেন এটি আমরা স্ট্রোক হিসেবে দেখি, তো এই স্ট্রোকটি আসলে কি?
এই স্ট্রোক কিন্তু খুবই কমন একটা ডিজিজ বলতে পারে, রোগের মধ্যে স্ট্রোক এত বেশি প্রিভ্যালেন্ট। এটা বড় কারণ হলো একটা ডায়াবেটিস প্রিভ্যালেন্সের কারণে, আরেক হলো উচ্চ রক্তচাপ যেটা আমরা বলি হাইপারটেনশন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই প্রধান দুইটা শত্রু যেটা আপনার নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং রোগ হিসাবে আপনার স্ট্রোক হতে পারে, তারপরে আপনার নিউরোপ্যাথি করতে পারে। না নার্ভের যেমন আমাদের রোগীরা অনেক সময় দেখবেন যে ডায়াবেটিস রোগীরা বলে যে আমার হাত পা জ্বালা পোড়া করছে, এই জ্বালা পোড়া কিন্তু নিউরোপ্যাথির জন্য হতে পারে, অর্থাৎ কারণ যে হাতে পায়ে যে স্নায়ুতন্ত্রগুলি আছে এই স্নায়ুতন্ত্রগুলিকে দুর্বল করে দিচ্ছে এই ডায়াবেটিস, অথবা মনে করেন যে কোনো একটা ভাস্কুলাইটিস অথবা কোনো মনে একটা ইনফেকশন, এভাবে কিন্তু স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দিতে পারে।
জি, আমরা অনেককে বলতে শুনেছি তাদের হাত পা জ্বালা পোড়া করছে, তো আসলে বিষয়টি কি, কেন জ্বালা পোড়া করে?
এবং প্রকাশ হিসাবে রোগীরা হয়তো বলবে যে আমার হাত পা জ্বালা পোড়া করছে, অথবা রোগীরা বলতে পারে যে আমার পায়ে শক্তি পাচ্ছে, মাংসপেশিগুলি দুর্বল হয়ে যাচ্ছে, ইভেন অনেকদিন যদি দুর্বল থাকে মাংসপেশিগুলি শুকিয়ে যেতে পারে, কোনো একটা হাতে অথবা একটা পায়ে অথবা একদিকে হাতে একদিকে পায়ে এরকম হতে না। আবার ধরেন কোনো একটা না পেয়েছে না, যেমন আমি ধরেন একটু দিয়েছিলাম যে বন্ধ করতে গেলে দেখা যায় যে একটা বন্ধ হচ্ছে না ঠিক মতো, অর্থাৎ ওই হয়ে ওই কাজটা নার্ভাস সিস্টেমের ডিজিজগুলি প্রকৃতি আগে বোঝার চেষ্টা করি যে একটা হচ্ছে বা মেটাবলিক কোনো কারণ, কোনো জেনেটিক কারণ কিনা, কোন টিউমারের জন্য হচ্ছে কিনা, ব্রেনের রক্তনালীগুলি যদি হঠাৎ করে কোন একটা অংশ রক্তনালী বন্ধ হয়ে গেল, রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য রক্তের মাধ্যমে আমরা জানি প্রধান দুইটা জিনিস সেলুলার মেটাবলিজম বা সেলের কার্যকরণের জন্য সাহায্য করে, এক হলো অক্সিজেন সাপ্লাই, এক হলো নিউট্রিয়েন্ট যেটা যেমন গ্লুকোজ প্রোটিন প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, এই জিনিসগুলি সাপ্লাই দেয় কিন্তু রক্তের মাধ্যমে। এখন ব্রেনে যদি আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় একটা নির্দিষ্ট অংশে, তখন ব্রেনে ওই সেলগুলো ওই মস্তিষ্কের ওই অংশগুলো কাজ করতে পারে না, ওই অংশ কাজ না করলে মস্তিষ্কের যে অংশটা অকার্যকর হয়ে গেল ওই অংশ শরীরের যে অংশটাকে সে নিয়ন্ত্রণ করত সেই নিয়ন্ত্রণটা তার থাকে না, যার জন্য কিন্তু প্রকাশ হিসাবে হয়তো দেখা গেল যে একদিকের হাত একদিকের পা তার কবচ হয়ে গেছে হঠাৎ করে, অথবা সে বোধ করছে না ভার লাগতেছে, অথবা শক্তি পাচ্ছে কিন্তু অন্য পায়ের সাথে অন্য হাতের সাথে তুলনা করলে সে কতটা শক্তি চান না।
ডাক্তার শাহ দিদার ইমাম, স্নায়ুরোগ বিষয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন, আপনি বলছিলেন মস্তিষ্কের যে অংশটা অকার্যকর হয়ে গেল সে যেসব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করত সেগুলো অবশ হয়ে যেতে পারে। লক্ষণ হিসেবে আপনি দুর্বলতার কথা বলছিলেন, তো এ সম্পর্কে আপনি আর কি বলবেন?
একটা দুর্বলতা, হঠাৎ করে দুর্বলতা কিন্তু দেখা দিতে পারে, একদিকের হাতে একদিকের পায়ে অথবা দুই দিকের পায়ে হতে পারে, দুইটা পায়ে হয়ে যেতে পারে, অথবা মনে করেন মুখের একটা অংশ ঢাকা হয়ে যেতে পারে, অথবা হতে পারে যে সে খাবার গিলতে পারতেছে না, অর্থাৎ যে খাবার গিলার জন্য ভিতরে নেওয়ার জন্য অর্থাৎ স্টমাকে পাকস কিন্তু নেওয়ার জন্য খাদ্যনালী দিয়ে যেতে পারছে না খাবার, তাহলে খাদ্যনালী মাংসপেশি দিয়ে দুর্বল হয়ে যায়। তো নার্ভের অসুখে মাংসপেশি গুলি দুর্বল হয়ে যায়, কারণ আমরা জানি যে নার্ভ নিয়ন্ত্রণ করে মাংসপেশির কাজগুলা। এখন নার্ভ যখন কাজ করতে পারবে না, স্বাভাবিকভাবেই মাংসপেশি গুলি কাজ করতে পারবে না। থাইরয়েডের অন্যতম একটা লক্ষণ হলো অ্যাকচুয়ালি হঠাৎ করে স্পিনকন গুলি শুরু হয়,
লক্ষণ নিয়ে আজকের পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিয়মিত ব্যায়াম করবেন, এ প্রত্যাশা জানিয়ে স্বাস্থ্যকতার আসর থেকে আজ এখানেই বিদায় চাইছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 11 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, স্মার্ট বাংলাদেশ গড়ে জাতির পিতার রক্তের ঋণ পরিশোধ করব সংসদে প্রধানমন্ত্রী, দৈনিক যুগান্তর। রাত থেকে বাস ট্রাকে আসছেন মুসল্লিরা, ভিড় বাড়ছে ইস্তেমা মাঠে, দৈনিক প্রথম আলো। 54টি দল আজ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওবায়দুল কাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। 3 মোবাইল কোম্পানিকে 2,500 কোটি টাকা পরিশোধের নির্দেশ, দৈনিক ইত্তেফাক। বিএনপির গণ অবস্থানে লোকারণ্য নয়াপল্টন, দৈনিক মানবজমিন। এবং বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা, দৈনিক কালের কণ্ঠ। কলকাতার শিরোনাম, আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবেন না, বেফাঁস পাঁচলার বিধায়ক, দৈনিক সংবাদ প্রতিদিন। জমি আন্দোলনে পুলিশি হামলার পর ফুসছে বিহারের বক্সর, অবরোধ বিক্ষোভ, গাড়িতে আগুন, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশ ও ভারতের বিস্তারিত খবর। স্মার্ট বাংলাদেশ গড়েই জাতির পিতার রক্তের ঋণ পরিশোধ করব সংসদে বলেছেন প্রধানমন্ত্রী, এই শিরোনামের খবরে দৈনিক যুগান্তর লিখেছে, স্মার্ট বাংলাদেশ গড়েই জাতির পিতার রক্তের ঋণ পরিশোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, 1972 সালের 10 জানুয়ারি স্বদেশে ফিরেই বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বলেছিলাম এদের স্বাধীন করে ছাড়ব, আজ দেশ স্বাধীন। তিনি বলেছিলেন, রক্ত দিয়ে হলেও এ রক্তের ঋণ আমি শোধ করে যাব। লাখো শহীদ রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছে, একজন বাঙালি বেঁচে থাকতেও এদেশের স্বাধীনতা নষ্ট হতে দেব না। বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে স্বাধীন বাংলাদেশ হিসেবে বেঁচে থাকবে, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। তিনি তার রক্ত দিয়ে ঋণ শোধ করে গেছেন, এখন আমাদের পালা, আমাদের কর্তব্য তার রক্তের ঋণ শোধ করা। যেদিন গৃহহীন গৃহ পাবে, দেশের মানুষকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারব, সেটা হবে রক্তের ঋণ শোধ করা। মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাধারণ আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা এসব কথা বলেন।
দৈনিক প্রথম আলো লিখেছে রাত সোয়া ১২টার কথা, পৌষের হাড় কাঁপানো শীত চারদিকে হিমেল হাওয়া উপেক্ষা করেই গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইস্তেমার মাঠে তখন হাজারো মুসল্লির জটলা। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ পিক আপ ভ্যানে চড়ে এসেছেন ইস্তেমা মাঠে। ইস্তেমার প্রথম পর্ব শুরু হতে এখনো দুই দিন বাকি, তবে ইতিমধ্যে গতকাল মঙ্গলবার সকাল থেকেই ইস্তেমা মাঠে মুসল্লিরা জড়ো হতে শুরু করেছেন। তবে রাত থেকে মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায়। তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলবির বিরোধী হিসেবে পরিচিত মাওলানা জুবায়ের অনুসারীরা ইস্তেমা পালন করবেন জানুয়ারির ১৩, ১৪ ও ১৫ তারিখ, আর সাদ কান্ধলভির অনুসারীরা ইস্তেমা করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখ। কাজেই ইতিমধ্যে আগত মুসল্লিরা সবাই প্রথম দাফের বা মাওলানা জুবায়ের অনুসারী।
৫৪টি দল আজ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই শিরোনামের খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৫৪টি দল আজ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মন্ত্রী এর সময় বলেন, তাদের এই অবস্থানে কি হবে, ৫৪টি বিরোধী রাজনৈতিক দল ৫৪টি ঘোড়ার ডিম পাবে। বুধবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করে যারা দায় মুক্তি দিয়েছে তাদের বিরুদ্ধে খেলা হবে।
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, ১০ দফা দাবি আদায়ে সারাদেশে আগামী ১৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, অন্য রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বুধবার সারাদেশে বিভাগীয় শহরে গণ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দৈনিক ইত্তেফাকের খবরে লিখেছে, তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছে পাওনা ২,৫০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে এই টাকা দিতে হবে বলেও আদেশে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। রায়ে গ্রামীণফোনের ১,৪০০ কোটি, রবির ৫০০ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়। আদালতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, বিটিআরসির পক্ষে ব্যারিস্টার রেজা ই রাকিব ও মোবাইল কোম্পানির পক্ষে ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন। আদালতের আদেশের বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন নিশ্চিত করেছেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, এবার বেফাঁস পাসলার বিধায়ক। কর্মী সভায় বললেন, আমি না জিততে পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসতে পারবেন না। তার এই মন্তব্যে তুমুল বিতর্ক। এই মন্তব্যের দায় বিধায়কের, মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বিষয়টা ঠিক কি? সোমবার বিকেলে পাসলার ধুলুর বাঁধ এলাকায় তৃণমূলের একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন পাসলার বিধায়ক গুলশন মল্লিক। সেখানে তিনি বলেন, আমি যদি ভোট না পাই তাহলে সন্ন্যাস নিয়ে নেব, আর আমি যদি পাসলায় না জিতি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসতে পারবেন না। এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, কেউ যদি এহেন মন্তব্য করে থাকেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। উনি ব্যক্তিগতভাবে কি মন্তব্য করবেন তার দায় দলের নয়।
দৈনিক আনন্দবাজার এক খবরে জানিয়েছে, হিংসার আকার নিল বিহারের বক্সারের জমি আন্দোলন। মঙ্গলবার মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকরা। বুধবার থেকে অশান্ত হয়ে উঠল এলাকা। সংবাদ মাধ্যম সূত্রের খবর, নির্মীয়মান বিদ্যুতের প্ল্যান্টেও ভাঙচুর চালান আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গত দুমাস ধরে বিহার সরকারের চৌসা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি নিয়ে বক্সারে আন্দোলন করছেন কৃষকরা। তাদের অভিযোগ, যে জমি সরকার অধিগ্রহণ করেছে তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। কৃষকদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন কিন্তু পুলিশ দিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চাইছে সরকার। মঙ্গলবার রাতে গ্রামে ঢুকে কৃষক পরিবারের সদস্যদের বেধড়ক লাঠি পেটার অভিযোগ উঠেছে। শীতের রাতে পুলিশি হেনস্থা থেকে রক্ষা পাননি মহিলারাও।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা মুজাদ্দালার 11 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 12 থেকে 17 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমে 12 ও 13 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
يا ايها الذين امنوا اذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقه ذلك خير لكم واطهر فان لم تجدوا فان الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون
هي من دارغان তোমরা যখন রাসূলের সাথে চুপি চুপি কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকা পেশ করো, এটাই তোমাদের জন্য শ্রেয়তর ও পবিত্রতর। কিন্তু যদি তোমরা সাদাকা দিতে অক্ষম হও, তবে তা না দিয়েই কথা বলতে পারো, কারণ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা কি চুপি চুপি কথা বলার আগে সাদাকা প্রদানে ভয় পেয়ে গেলে? যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন, তখন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।
গত আসরে বলা হয়েছিল, উপস্থিত অনেক মানুষের মধ্যে দুই বা ততোধিক ব্যক্তির গোপন পরামর্শ বা ফিসফিস আলাপকে ইসলাম গর্হিত কাজ মনে করে। এরপর আজকের এই দুই আয়াতে বলা হচ্ছে, রাসূলের জামানায় কেউ কেউ ভর মজলিসে তার সঙ্গে গোপনে কথা বলত। মুনাফিকরাই মূলত এ কাজ করত। এতে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেমন কষ্ট হতো, তেমনি উপস্থিত অন্যরা মনোক্ষুণ্ণ হতেন। এই বিড়ম্বনার ইতি টানার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কেউ যদি রাসূলের সঙ্গে গোপনে কথা বলতে চায় তাহলে তাকে আগে কোনো দরিদ্র ব্যক্তিকে কিছু টাকা পয়সা দান করে আসতে হবে। এই কাজের দুটি উদ্দেশ্য ছিল, এক, কারো অতি জরুরি প্রয়োজন না হলে যেন রাসূলের সঙ্গে গোপনে কথা বলতে না যায়, দুই, দরিদ্র মানুষের উপকার করা। পরবর্তী আয়াতে বোঝা যায় আল্লাহর এর নির্দেশে কাজ হয়েছিল। এরপর আর কেউ অনর্থক আল্লাহর রাসূলকে গোপন কথার নামে কষ্ট দিত না। তবে হাদিসে এসেছে, একমাত্র যে ব্যক্তি আল্লাহর এই নির্দেশ পালন করেছিলেন তিনি ছিলেন হযরত আলী আলাইহিসসালাম। তিনি যখনই গুরুত্বপূর্ণ কোনো কাজে রাসূলের সঙ্গে গোপনে কথা বলতে চাইতেন তখনই কিছু দান খয়রাত করে আসতেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, সমাজ থেকে দারিদ্র নির্মূলের লক্ষ্যে ইসলাম ব্যাপক চেষ্টা করেছে এবং বিভিন্ন অজুহাতে দরিদ্র মানুষের কাছে ধন সম্পদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। দুই, দান খয়রাত বা সাদাকার দুটি দিক রয়েছে। এর একটি হচ্ছে দরিদ্র মানুষদের সাহায্য করা এবং অপরটি কৃপণতা ও দুনিয়া প্রীতির দোষ থেকে সম্পদশালী ব্যক্তিদের মুক্ত করা। এবারে সূরা মুজাদালার 14 ও 15 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِمْ مَا هُمْ مِنْكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ أَعَدَّ اللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا إِنَّهُمْ سَاءَ مَا كَانُوا يَعْمَلُونَ
আপনি কি তাদেরকে দেখেননি যারা সেই সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করে যে সম্প্রদায়ের প্রতি আল্লাহ রাগান্বিত? তারা না তোমাদের লোক আর না তাদের লোক, আর তারা জেনে শুনে মিথ্যা শপথ করে, বলে আমরা তোমাদের সঙ্গেই আছি। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি, কারণ তারা যা করত তা কতই না মন্দ।
এই দুই আয়াতে মুনাফিকদের একটি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, আর তা হল তারা গোপনে ইসলামের শত্রু ইহুদিদের সঙ্গে যোগাযোগ রাখত। আল্লাহ বলছেন, মুসলমানদেরকে এমন মানুষদের ব্যাপারে সতর্ক থাকতে হবে যারা গোপনে শত্রুদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে এবং শপথ করে, দাবি করে যে মুসলমানদের থেকে পৃথক হয়ে যাওয়ার জন্য নয় বরং শত্রুদের ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য এই বন্ধুত্ব। স্বাভাবিকভাবেই এ ধরনের লোকদের যেমন মুসলমানরা বিশ্বাস করবে না, তেমনি শত্রুরাও তাদেরকে নিজেদের দলভুক্ত ভাবতে পারবে না। ফলে শত্রুরাও তাদের গোপন পরিকল্পনা ও পরামর্শের কথা তাদেরকে জানাত না।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, মুসলমানদের ধোকা দিয়ে শত্রুদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা ছিল মুনাফিকদের একটি প্রধান বৈশিষ্ট্য। কাজেই এ ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে। দুই, অমুসলিমদের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অমুসলিমরা যেন মুসলমানদের উপর ক্ষমতা বা প্রভাব বিস্তার করতে না পারে। এবারে এই সুরার 16 ও 17 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং এভাবে তারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, সুতরাং তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহর শাস্তি মোকাবেলায় তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতায় এই আয়াতে মানুষের ধর্মীয় অনুভূতির অপব্যবহারের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে তারা বাহ্যিকভাবে নিজেদেরকে ধর্মভীরু ও মুমিনদের আস্থাভাজন হিসেবে তুলে ধরে। তারা কথা বলার সময় এমনভাবে ধর্ম, আল্লাহ, রাসুল ইত্যাদি কথা বলে যাতে মুমিন ব্যক্তিরা তাদেরকে সহজেই ধার্মিক ও ইমানদার মনে করে নেয়। কিন্তু প্রকৃতপক্ষে মুনাফিকদের লক্ষ্য মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়া। এ লক্ষ্যে তারা একদিকে ইসলামের পবিত্রতম বিষয়গুলো শপথ করে এবং অন্যদিকে পার্থিব সংকীর্ণ স্বার্থসিদ্ধির জন্য তাদের সমস্ত মেধা, শ্রম, ধন সম্পদ, সন্তান সন্ততিকে কাজে লাগায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন এগুলোর কোনোটি তাদের কাজে আসবে না।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হলো, এক, ধর্মের ক্ষতি করার জন্য ধর্মকে ব্যবহার করা মুনাফিকদের কাজ। তারা তাদের কথা ও আচরণে নিজেদেরকে ধার্মিক হিসেবে তুলে ধরলেও আসলে তাদের উদ্দেশ্য মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে দেওয়া। দুই, মুনাফিকরা নিজেদেরকে অনেক চতুর মনে করে, কিন্তু আল্লাহ বলছেন কপটতার শাস্তি তাদেরকে দুনিয়া ও আখিরাত উভয় জগতে পেতে হবে। তো শ্রোতাবন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়া চলতি বছর তার পরমাণু অস্ত্র প্রয়োগের কাজে ব্যবহৃত তিনটি সমরাস্ত্রের উন্নয়ন কাজ চালিয়ে যাবে বলে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। ইউক্রেন যখন রুশ সেনাদের প্রতিহত করতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কাছ থেকে ভারী ট্যাঙ্ক সহ অন্যান্য যুদ্ধাস্ত্র পাওয়ার চেষ্টা করছে, তখন এ ঘোষণা দিলেন শৈগু। ব্রাজিলের বিচার বিভাগ দেশের কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। রাজধানী ব্রাজিলিয়ার পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্ট ভবনে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকদের হামলা ও দাঙ্গার পর এই নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। এরই মধ্যে মিলিটারি পুলিশের সাবেক কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। মহাকাশে সামরিক স্যাটেলাইট পাঠানোর ব্রিটিশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে ব্রিটেন সর্বপ্রথম এ ধরনের স্যাটেলাইট মহাকাশে পাঠানোর উদ্যোগ নিয়েছিল। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রানসনের মালিকানাধীন ভার্জিন অরবিট 21 মিটার দীর্ঘ লঞ্চার ওয়ান রকেটে করে মহাকাশে 9টি সামরিক স্যাটেলাইট পাঠাতে চেয়েছিল, কিন্তু কাঙ্ক্ষিত কক্ষপথে তা পৌঁছাতে ব্যর্থ হয়। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধ সহ সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বললেন প্রেসিডেন্ট রাইসি। গুয়ান্তানামো বন্দী শিবির বন্ধের মাধ্যমে কলঙ্ক মুছে ফেলতে মার্কিন সরকারের প্রতি আবারও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আহ্বান। 10 দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য কমানোর লক্ষ্যে 16 জানুয়ারি সারা দেশে মিছিল সমাবেশ করবে বিএনপি। এবং বিজেপি নেতা শুভেন্দুর হুমকির পরই তৃণমূল বিধায়ক ও সাবেক শ্রমমন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর বিভাগের অভিযান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।
Oh,